অবশেষে সংলাপ হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে সংলাপে বসবেন। কি আলোচনা হবে সেই সংলাপে? এই সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের চলমান রাজনীতি যে অবস্থায় রয়েছে তাতে কি আসলে সুবাতাস বইবে? এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম এম আকাশ, এবং নিউ ইয়র্ক থেকে সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শ্রোতা, আপনারা চাইলেই এই বিষয় নিয়ে আমাদের প্রশ্ন অথবা মন্তব্য করতে পারেন। সেক্ষেত্রে ফোন নম্বরটি আবার একবার জানিয়ে দিচ্ছি, 202-619-3062। আমরা শুরুতে যেতে চাই সুলতানা কামাল আপনার কাছে। আপনি ব্যস্ত রয়েছেন, অন্য একটি অনুষ্ঠানে আপনাকে অংশগ্রহণ করতে হবে, সে কারণে আপনার কাছ থেকেই প্রথমে আমরা শুনতে চাই সংলাপ হতে যাচ্ছে। আপনি কি মনে করেন এই সংলাপে আসলে যদি আমরা ধরি প্রধানত দুটি পক্ষ, তাদের মধ্যে কোনো ধরনের সমঝোতা হবে, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ তৈরি হবে, সব মিলিয়ে এই সংলাপকে আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ। এতদিন পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ যে সংলাপে বসতে রাজি হয়েছে সেটা অবশ্যই আমাদের জন্য একটা সুসংবাদ। আমরা ধরেই নিতে পারি যে কোনো না কোনো ভাবে তারা এই কথাটা ভেবে নিয়েছেন কিংবা এই কথাটা স্বীকার করে নিয়েছেন নিজেদের জন্য যে গণতন্ত্রে সংলাপ একটা অতি জরুরি উপাদান এবং সংলাপের মধ্যে দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। সবসময় সংলাপের মধ্যে দিয়ে যে একমতে পৌঁছানো যায় সেরকম অভিজ্ঞতা আমাদের নেই। বহুবারই আমাদের দেশে নির্বাচন প্রাককালে নানা ধরনের সংলাপ হয়েছে বিভিন্ন দলের মধ্যে, বিশেষ করে দুই দল আমাদের দেশে, যে আওয়ামী লীগ বিএনপি, তাদের মধ্যে নানা ধরনের সমঝোতা তৈরি করার জন্য নির্বাচনী পরিবেশ যাতে আরো সুষ্ঠু হয়, আরো অবাধ হয় এবং সত্যিকার অর্থে মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পারেন সময় মতন, ঠিক মতন, সেই সমস্ত বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা অতীতেও হয়েছে। সবসময় যে আমরা তার খুব একটা সুফল পেয়েছি সেটা না, তবে এবার একটা পার্থক্য তো রয়েছে যে আগে অনেক সময় বাইরে থেকে কেউ কেউ এসে মধ্যস্থতা করার একটা ভূমিকা নিয়েছেন, এবার কিন্তু আওয়ামী লীগ নিজে থেকেই একটা চিঠির পরিপ্রেক্ষিতে ঐক্যফ্রন্টের একটা চিঠির মাধ্যমে যে অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে গেছে সেই অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছেন এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে কিংবা প্রধানমন্ত্রীর অন্যান্য যারা সহকর্মী আছেন তাদের মাধ্যমে আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী সেই সংলাপ ডাকতে রাজি হয়েছেন এবং আজকে একটু আগে আমরা দেখলাম হয়তো 31 অক্টোবর সেই সংলাপ বসতে পারে গণভবনে এবং অবশ্যই সেটা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে। সবকিছুর মধ্যে দিয়েও আমরা অবশ্যই এটার একটা ইতিবাচক দিকটা দেখতে চাই, সেটা হলো যে তারা যে সংলাপে রাজি হয়েছেন সংলাপের গুরুত্বটাকে যে স্বীকৃতি দিয়েছেন সেটা কিন্তু আমাদের জন্য একটা বেশ বড় ব্যাপার। তবে আমাদের সবসময় এই শঙ্কাটা থাকে যে সংলাপটা আসলে কি ভিত্তিতে হবে, কিসের জন্য হবে এবং এটার থেকে আমরা জনগণরা কি ফল পেতে পারি, সেটা নিয়ে আমাদের একটা সন্দেহ সবসময় থাকছে। এই কারণে যে বর্তমানে রাজনীতি হয়ে গেছে বড় বেশি আপোষকামিতা কিংবা সমঝোতার রাজনীতি, যে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি কিংবা এমন একটা অবস্থা তৈরি করা নিজেদের জন্য যেখানে দলগুলি নিশ্চিত হতে পারে যে তারা ক্ষমতায় যেতে পারেন কিংবা ক্ষমতার কাছাকাছি পৌঁছাতে পারেন। বিএনপি এখন একটা ভুল করে গতবার নির্বাচনের যে ভুলটা করেছিল সেটা মাসুল দিয়েছে 5 বছর ধরে, 5 বছর কেন, প্রায় 10 বছর হয়ে গেল, 5 বছর ধরে সেটা মাসুল দিয়ে আসছে। সংসদে তো থাকতেই পারেনি, দল হিসাবেও যে খুব একটা দাঁড়াতে পেরেছে বিভিন্ন জায়গায় আন্দোলনে কিংবা বিরোধী দল হিসাবে, সংসদের ভিতরেই তো বিরোধী দল হিসাবে থাকতে হবে এমন না, বাইরে থেকেও ভূমিকা রাখা যায়, সেখান থেকেও কোনো ভূমিকা রাখতে পারেনি। সবকিছু মিলে বিএনপির কিন্তু একটা ফিরে আসার তাগিদ এখানে রয়েছে এবং ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপিও আছে।
সুলতানা কামাল, আমরা আপনার কাছ থেকে দুটো বিষয় একটু সুনির্দিষ্ট মতামত চাই। সেটি হচ্ছে যুক্তফ্রন্ট এরই মধ্যে 7 দফা দাবি তুলে ধরেছে এবং তার মধ্যে প্রথম এবং প্রধান দাবি হচ্ছে সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংলাপ হতে যাচ্ছে, এই বিষয়টি নিশ্চয়ই গুরুত্ব পাবে। সেক্ষেত্রে আসলে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়াটা কি আদৌ সম্ভব? কারণ আমরা এরই মধ্যে জানি যে সরকার সেই দাবি, আসলে সরকারের উচ্চ পর্যায়ের নেতারা মন্ত্রীরা কথা বলেছেন এবং তারা সেই দাবি নাকচ করে দিয়েছে। আপনি কি মনে করেন সংলাপের মধ্য দিয়ে কি আসলে
এতদিন ধরে তারা নাকচ করেই আসছিলেন না? কালকে পর্যন্ত আমরা দেখেছি যে মন্ত্রী পরিষদের সদস্যরা বলছেন কোন সংলাপই হবে না, সংলাপের কোনো প্রয়োজনই নেই, এই ধরনের কথা তো বলেছেন। এখন তারা এমন একটা অবস্থানে এসেছেন যে সংলাপটা হবে, এখন সংলাপ হলে মন্ত্রী পরিষদ ভেঙে দিয়ে কি ধরনের নির্বাচনকালীন সরকার হবে, সংবিধানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না। তত্ত্বাবধায়ক সরকার না হলেও নির্বাচনকালীন কোন সরকার হতে পারে কিনা, যে কথাটা মাঝে মাঝে আমরা ইঙ্গিত পেয়েছি যে সংসদে যারা আছেন তাদের মধ্যে থেকে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হতে পারে, তত্ত্বাবধায়ক নামটা হয়তো প্রযোজ্য হবে না, নির্বাচনকালীন সরকার হতে পারে, সেই ধরনের কথাবার্তা কিন্তু মাঝে মাঝে আমরা শুনেছি। এখন যখন এই সাত দফা দাবি আজকে সংলাপ হবে বলে নাকচ করে দেওয়া হয়নি, বলা হয়নি যে আমরা সাত দফা দাবির কিছুই শুনবো না, সাত দফা দাবি দিয়েই তো চিঠিটা দেওয়া হয়েছে, এখন দেখা যাক
তারা নির্বাচনে যাবেন না। আপনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নির্বাচনের সময় সাধারণত সমমানের মাঠ তৈরির জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়। আপনার সেই অতীত অভিজ্ঞতার আলোকে আপনি কি মনে করেন আসলেই খালেদ জিয়াকে মুক্তি দেওয়া সম্ভব আইনি প্রক্রিয়া হোক অথবা অন্য কোন উপায়ে, আপনি কি মনে করেন?
দেখুন, আজকে কিন্তু খালেদা জিয়ার মামলার রায়টা পাওয়া গেছে না, তিনি এখন বেশ মানে পাকাপোক্ত ভাবেই কিন্তু অভিযুক্ত হয়ে গেছেন।
জি, 5 এবং 7।
জি হ্যাঁ, তাকে শাস্তি দেওয়া হয়ে গেছে।
জি,
এখন ঐক্যফ্রন্ট কিংবা ঐক্যফ্রন্টের শরিক বিএনপি এই বিষয়টা আওয়ামী লীগের সঙ্গে কিভাবে নেগোসিয়েট করবে সেটা নিয়ে যথেষ্টই মানুষের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন আছে যে সেটা আদৌ সম্ভব কিনা, এবং সংলাপে বসে সেই কথাটাই যে যিনি সংলাপের নেতৃত্ব দিচ্ছেন কিংবা আওয়ামী লীগ যে সেই কথাটা শুনবে সেরকম কোন ইঙ্গিত তো তারা দেয়নি। এখন সংলাপ রাজনীতিতে অনেক রকম ব্যাপার হয়, আপনারা যদি 14 জানুয়ারির যে নির্বাচন সেটার আগেও দেখেন কিন্তু অনেক ধরনের সংলাপের কিন্তু কি বলে অফার দেওয়া হয়েছিল, অনেক ধরনের মন্ত্রিসভায় সদস্য পদ নেওয়ার জন্য বিএনপিকে বলা হয়েছিল, কিন্তু রাজনীতির যে পার্থক্য সেটা আমি অত ভালো করে বুঝি না, কারণ আমি রাজনীতিবিদ নই, রাজনীতি কখনো করি নাই, দলীয় রাজনীতি করি নাই, সেটা আমি বুঝতে পারি না। কিন্তু কথা হচ্ছে যে সেখানেও কতটা আন্তরিক ভাবে এই বিষয়গুলি আলোচনা হবে নাকি এই যে সংলাপের ফলে অন্য কোনো কিছুও হয়ে যেতে পারে সেটাও কিন্তু আমরা সেভাবে জানি না। তবে আমি বিশ্বাস রাখতে চাই আওয়ামী লীগের মতন একটা বড় দল যখন এই সংলাপের কথা বলেছে এবং রাজি হয়েছে সংলাপ করতে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আশা করব যে তারা তাদের এই পদক্ষেপের সম্মানটা নিজেরা রাখবেন।
জি, আপনি আমাদের সঙ্গে যদি থাকতে পারেন, আমরা একটু যেতে চাই অন্য অতিথিদের কাছে। ডক্টর এম এম আকাশ, আপনার কাছ থেকে জানতে চাই সংলাপ কতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থায়, আমরা সেটি আপনার কাছ থেকে জানবো। একই সঙ্গে আমি একটু ভবিষ্যৎবাণীর মতো করেই আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি এই সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির সুস্থ পরিবেশ ফিরবে এমনটা প্রত্যাশা করেন?
আচ্ছা, প্রথমত আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, পরিপ্রেক্ষিতটা মনে রাখতে হবে। এক নম্বর পরিপ্রেক্ষিত হলো January 5, 2014 যেরকম একটা নির্বাচন হয়েছিল, যেটা সেই সময় শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে এটা আবার নতুন করে একটা নির্বাচন করতে হবে, যদিও সেটা আর হয়নি। কিন্তু এটা থেকে আমরা পরিষ্কার বুঝি যে January 5, 2014 মতো আরেকটা নির্বাচন তিনি চাচ্ছেন না, বা চাইলেও সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে 5 জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল সেটা ইনক্লুসিভ নির্বাচন হয়নি। প্রথম কথা হলো সেখানে বিএনপি নির্বাচন বিএনপি জামাত সহ জোট অংশগ্রহণ করেনি, বামপন্থীরাও অংশগ্রহণ করে, ওই রকম অংশগ্রহণবিহীন এই নির্বাচন যাতে না হয় সেটা কিন্তু আওয়ামী লীগ চাইবে, আওয়ামী লীগকে চাইতেই হবে। এবং সেইটা করার জন্য, এবং আপনি খেয়াল করবেন কামাল হোসেন যে চিঠিটা লিখেছেন সেই চিঠিতে তিনি তিনটা পয়েন্ট বলেছেন, আমি ট্রিবিউনে আজকে পড়লাম। একটা পয়েন্ট হলো সকলের অংশগ্রহণের নির্বাচন হোক, এটা আমরা চাই। দ্বিতীয় বলেছেন শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আবহাওয়ে নির্বাচন হোক, এটা আমরা চাই। তৃতীয় বলেছেন প্রতিযোগিতামূলক নির্বাচন হোক, এটা আমরা চাই। আপনি আরেকটু আগে পিছন দিকে খেয়াল করুন, শেখ হাসিনা বলেছে যে আমি রাজনৈতিকভাবে ঐক্যজোটের সঙ্গে মোকাবেলা করতে চাই, এতদিন এটা পরিষ্কার ছিল না, একদম পরিষ্কারভাবে বলেছেন। সুতরাং আমার ধারণা সংলাপ যেই পটভূমিতে হচ্ছে তাতে দুই পক্ষই কিছুটা নেমেছে, নেমে একটা নেগোসিয়েটেড ইলেকশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আমি এটাকে মনে করি যে এটা একটা বড় সুযোগ। এই সুযোগটা আবর্তিত হবে সাত দফাকে কেন্দ্র করে। সাত দফার কয়টা দফা আওয়ামী লীগ মানলো, কয়টা দফা না মানলে বিএনপি সহ কামাল হোসেনের জোট আর নির্বাচনে না গিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, এই পয়েন্টটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং সেটা টেবিলে নিশ্চয়ই আলোচিত হবে। আমার ধারণা সাত দফার মধ্যে দুটো দফা বোধ হয় মানা হবে না, একটা হলো খালেদা জিয়ার মুক্তি, আরেকটা হলো নতুন নির্বাচন কমিশন। বাকিগুলো নিয়ে অবশ্যই দর কষাকষির স্কোপ আছে।
জি, আজই আমরা দেখলাম যে সরকারি দলের পক্ষ থেকে সংলাপের কথা জানানো হলো, এবং আজই আবার দুটি সংবাদ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি হচ্ছে বেগম খালেদা জিয়ার সাজা, এবং আরেকটি হচ্ছে জামাতের নিবন্ধন বাতিলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তিনটি ঘটনার মধ্যে কি কোনো ধরনের সংযোগ স্থাপন করা সম্ভব সরকারি দলের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব দেওয়া?
যেমন সরকার সোজা বলে দিবে যে খালেদা জিয়ার মুক্তি দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা আদালতের
ন্যায়,
এটা আদালতের প্রক্রিয়ার মধ্যে চলে যেতে হবে, এবং এটার বিরুদ্ধে খুব স্ট্রং কোনো আর্গুমেন্ট কেউ দিতে পারবে না তাদের পক্ষ থেকে। সুতরাং এবং ওরা কিন্তু জিনিসটা ফর্মুলেট করেছে, আপনি খেয়াল করে দেখবেন, খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীর মুক্তি। তার মানে এখানে খালেদা জিয়ার মুক্তি শুধু পয়েন্ট না, অন্যান্য রাজনৈতিক বন্দীদেরও পয়েন্ট। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটা তো দুর্নীতিকে কেন্দ্র করে, অন্য অনেক বন্দী আছে যারা হয়তো দুর্নীতির অভিযোগে নয়, রাজনৈতিক কারণে বন্দী বা ওই ধরনের অভিযোগ, সুতরাং ওইখানে হয়তো দর কষাকষি হবে। অন্য কারা কারা বন্দী আছে, ওটা রাজনৈতিক মামলা কিনা, তাহলে ওরা রাজবন্দী হলে তাহলে ওটা মুক্তি দেওয়া। সুতরাং এই গেল একটা পয়েন্ট। আর নতুন নির্বাচন কমিশন গঠন সম্ভবত, আমি তো আগেই বলেছি, হবে না,
কিন্তু ডক্টর এম এম আকাশ, আপনি কি মনে করেন এই নির্বাচন কমিশনের অধীনে এখন পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচন করার মতো যথেষ্ট পরিমাণ দক্ষতা অথবা যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস এই নির্বাচন কমিশনের রয়েছে?
এই নির্বাচন কমিশন সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, থাকবেও, কিন্তু মানে এখন যে পরিস্থিতি, যেহেতু এই নির্বাচন কমিশনকে মেনে নিয়েই সব দল নির্বাচনে দেখা করেছিল, ডায়ালগ করেছিল, সাজেশন দিয়েছিল, তারা এখন এগুলো বলতে পারে যে আমরা মেনেছিলাম তখন এই ভেবে যে এই নির্বাচন কমিশন সেই আমাদের দাবিগুলো গ্রহণ করবে, এখন গ্রহণ করেনি, কিন্তু আমার মনে হয় না এটা অত বড় পয়েন্ট হবে।
জি, আমরা আবারও আলোচনায় আপনার কাছে ফিরবো। আমরা একটু যেতে চাই নিউ ইয়র্কে, এবং সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই, সংলাপ হতে যাচ্ছে অবশেষে, এই সংলাপ বাংলাদেশের রাজনীতিতে কতটা বেশি স্বস্তি ফিরিয়ে আনবে বলে আপনি প্রত্যাশা করছেন?
কতটা স্বস্তি ফিরিয়ে আনবে এই নিয়ে মাত্রা নির্ধারণ করা তো সম্ভব নয়, তবে এটা সামগ্রিকভাবে একটা প্রত্যাশিত পদক্ষেপ এবং একটা বর্তমান চলমান রাজনীতিতে বাংলাদেশের একটা অগ্রগতি বলে আমি মনে করি আর কি। এখন যদি এই সংলাপের ক্ষেত্রে যারা প্রস্তাব দিয়েছেন এবং যারা প্রস্তাব গ্রহণ করেছেন তারা উভয়ে যদি খুব ক্যান্ডিড হয়, খুব আন্তরিক হয়, তাহলে তো এর থেকে একটা সুফল পাওয়ারই কথা, এবং আমরা মনে করি যে অন্তত নির্বাচন যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে বড় একটি প্রক্রিয়া, তেমনি রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব থাকে, সাধারণ নাগরিকদের মধ্যে যে শঙ্কা থাকে তাও কাটিয়ে ওঠার ক্ষেত্রে তো সংলাপই একটা বড় প্রক্রিয়া।
ফজলুর রহমান, আমরা অন্যান্য বিষয়ে যাব, তার আগে আপনার কাছ থেকে আরেকটি ছোট্ট প্রশ্ন শুনে নিয়ে তারপর আমরা আলোচনা ফিরতে চাই বিষয়ভিত্তিকভাবে। সেটি হচ্ছে আমাদের দুজন বাংলাদেশের বাস্তবতায় গ্রহণযোগ্য এবং জনপ্রিয় আলোচক সুলতানা কামাল এবং ডক্টর এম এম আকাশ, তারা দুজন বলেছেন, মনে করছেন যে বেগম জিয়া খুব সম্ভবত মুক্তি পাচ্ছেন না নির্বাচনের আগে সামগ্রিক পরিস্থিতি পরিস্থিতি দেখে এমনটা তারা মনে করছেন, নাও হতে পারে। কিন্তু যদি সত্যি সেটা হয় যে খালেদা জিয়া মুক্তি পেলেন না, এবং আমরা এরই মধ্যে জানি বিএনপি এবং বলেছে তারা যে তারা খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনে যাবে না, আপনার কি ধারণা এই প্রবাসে বসে বাংলাদেশকে আরও বেশি পরিষ্কার সামগ্রিকভাবে দেখা যায় এমনটা অনেকে প্রত্যাশা করেন, সেই আলোকে আপনার কি মনে হয় খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে?
যদি আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব না হয়, আর যদি খালেদা জিয়াকে ছাড়া এই জাতীয় ঐক্য যদি নির্বাচনে না যায়, এই রকম একটি একটি মানে অনমনীয় অবস্থায় একটা নতুন সংকট তো তৈরি হতেই পারে। কিন্তু যেহেতু সংলাপে বসছে দুই পক্ষ, সেখানে আমার মনে হয় সব বিষয় নিয়ে মানে বিঘ্ন ঘটার যে সমস্ত আশঙ্কা আছে এই আগামী নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে, আমার মনে হয় সেগুলো দূর করা সম্ভব। সে খালেদা জিয়াকে ভেতরে রেখে হোক আর বাইরে রেখে হোক, এটা আমার মনে হয় দুই পক্ষের যদি আন্তরিকতা থাকে, কারণ সংলাপ মানেই তো এক পক্ষের সব দাবি মেনে নেওয়া কিংবা আর এক পক্ষের সব দাবি প্রত্যাখ্যান করা নয়। মানে সংলাপ মানে তো একটি মধ্যবর্তী জায়গায় যে উপস্থিত হওয়া, যে জায়গাটি দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে সেরকম একটা অবস্থায় যাওয়া। সেখানে আমার মনে হয় এখানে নির্ভর করছে দুই পক্ষের আন্তরিকতার উপর, দুই পক্ষ কতটা আন্তরিকতার সঙ্গে এই সংলাপে যোগ দেবে সেটার উপর নির্ভর করবে আগামী নির্বাচন কিংবা আগামী রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে।
জি, আমরা একটু যেতে চাই সুলতানা কামাল আপনার কাছে, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? জি, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনি আজকে অনেক ব্যস্ত তারপর মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা শুরুতেই আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করেছিলাম, আবারও একটু ওই একই বিষয়ে ফিরতে চাই, কারণ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে একটি বিষয় খুব বড় জোরালোভাবেই আসে, সেটি হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। অনেক ধরনের আলোচনা শোনা যাচ্ছে, অনেক ধরনের ফর্মুলা শোনা যাচ্ছে, আপনার কাছে কী মনে হয় সব বাস্তবতা দেখে আসলে নির্বাচন কালীন সরকার যদি সত্যি বর্তমান সরকার রাজি হয় তাহলে সেটি আসলে কি আকারে হতে পারে, কি ধরনের হতে পারে?
নির্বাচনকালীন সরকার তো সবসময় একটু ক্ষুদ্র আকারেই হয়, যে কলেবরে এখন সরকার রয়েছে সেই কলেবরে তো হবে না। আমাদের যেমন তত্ত্বাবধায়ক সরকারের সংখ্যাই ছিল 10 জন, সেরকম ভাবে ছোট একটা সংখ্যার মন্ত্রী পরিষদ কিংবা উপদেষ্টা পরিষদ নিয়েই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। তো নির্বাচনকে যাতে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তাদের এবং দৈনন্দিন কাজগুলো এগিয়ে নেওয়ার জন্যই তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। মোট কথা, যারা এখন ক্ষমতা আছেন তারা যাতে নির্বাচন কমিশনকে কোনোভাবে প্রভাবান্বিত করতে না পারেন কিংবা নির্বাচন প্রক্রিয়াকে যাতে কোন রকম প্রভাবান্বিত করতে না পারেন, সেই জন্যই নির্বাচনকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা এসেছিল। নির্বাচনকালীন সরকার অনেক সময় হতে পারে, নির্বাচনের আগে অনেক সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা হয়তো কমিয়ে দেওয়া হয় যাতে করে খালি দৈনন্দিন কাজগুলি যারা চালিয়ে নিয়ে যাবেন কোন নীতি নির্ধারণী জায়গায় তারা থাকবেন না, কোন রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন না, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয় যাতে করে যে কথাটা আপনি আগের প্রশ্নের সঙ্গে যোগ করেছিলেন যে একটা সম যে সুযোগের অবস্থান তৈরি করে দেওয়া সবার জন্য, তাই না? সেই জন্যই এটা করা হয় যাতে করে কেউ ক্ষমতায় আছেন সেরকম অবস্থানের থেকে যিনি ক্ষমতায় নাই তার সঙ্গে কিংবা যিনি ক্ষমতায় নাই তার যেন যিনি ক্ষমতায় আছেন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না হয় ইসেনশিয়ালি বাস্তবভাবে, সেই জন্য এটা করার চেষ্টা করা হয়। এখন আমাদের দেশে যে পরিস্থিতি বিরাজমান সেখানে এতদিন ধরে যে বিষয়টা দাঁড়িয়ে গেছে যে কোনো ধরনের তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকারের ধারণাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে যারা ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে। এবং আবার আমি এই কথাও শুনেছি কখনো কখনো যে ঠিক আছে যদি করা হয় যারা সংসদে আছেন তাদের মধ্যে থেকেই করা হবে, বাইরের কাউকে আনা হবে না। সেটা আমাদের জায়গা থেকে যেটা আমরা বুঝতে পারি যে বিএনপি কে বাইরে রাখারই মানে পরিষ্কার সিদ্ধান্তটা জানিয়ে দেওয়ার ব্যাপারটা সেখানটায় আছে, যাতে করে বিএনপি আশা করতে না পারে যে হয় বিএনপি কিংবা বাইরে থেকে আগে যেটা হয়েছে যে নাগরিক সমাজ থেকে যাদেরকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকার করা হয়েছে সেরকম কোনো কিছু হবে না। বারবারই এই কথাটা বলা হয়েছে অত্যন্ত গুরুত্ব দিয়ে যে কোনো অনির্বাচিত লোকে যদি যারা সংলাপে যাচ্ছেন আবারও বলছি তারা কতখানি সেটা জোর দিয়ে নেগোসিয়েট করতে পারেন, এবং আওয়ামী লীগ কতখানি চাইবে যে আমি এতটা ছাড় দিয়ে অন্তত যে কথাটা আকাশ বলেছেন এটা গুরুত্বপূর্ণ খুবই, যে একটা ইনক্লুসিভ নির্বাচন করাবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হলে
নির্বাচিতদের মধ্য থেকে, সেক্ষেত্রে যুক্তফ্রন্টে এখন যারা রয়েছেন তাদের মধ্যে আসলে নির্বাচিত তো তেমন কেউই নাই, কিন্তু আমরা সবশেষ জি সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমন প্রস্তাব তো শুনেছিলাম যে সরকারের পক্ষ থেকে পাঁচজন মন্ত্রী হবে, বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন মন্ত্রী হবে, এরকম একটি মন্ত্রিসভা হবে যারা নির্বাচনকালীন সরকার পরিচালনা করবে, কিন্তু এখন বাস্তবতা এমন যে বিরোধী দল বলতে তো জাতীয় পার্টি, সেক্ষেত্রে ঐক্যফ্রন্ট থেকে তো কেউ সরকারও থাকছেন না, তাহলে সেই কৌশলটি কি আসলে বাস্তবায়ন করা সম্ভব যদি সরকার পক্ষ রাজি হয়? আইন কি বলে
না যদি একেবারে সংসদের বাইরে থেকে তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকার করতে হয় তাহলে তো আবার যে কথাটা আমরা বারবার শুনছি যে সংবিধান পরিবর্তন করতে হবে।
জি ওখানেই আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাইছি যে এখন বর্তমানে সংবিধান এবং আইন যা রয়েছে তাতে কি আসলে বাইরে থেকে কাউকে সরকার পরিচালনার জন্য অর্থাৎ নির্বাচনকালীন সরকার পরিচালনা করার জন্য আনা সম্ভব?
আমার মনে হয় একদম যে অসম্ভব তা না, কারণ টেকনোক্র্যাট তো নিতেই পারেন যে কোনো সময়।
জি আমরা আপনাকে
আসতেই পারেন, তবে কিভাবে হয়তো কাউকে নিয়ে আসা যেতে পারে যদি সেরকম কাউকে আনার সদিচ্ছা থাকে।
জি আপনি যদি আবারও পারেন আমাদের সঙ্গে যদি থাকেন আপনাকে আবারও ধন্যবাদ। আমরা একটু যেতে চাই ডক্টর এম এম আকাশ আপনার কাছে। এতক্ষণ আমরা শুনছিলাম যে আসলে বাইরে থেকে আনা সম্ভব কিনা আইনি বিষয়গুলো, কিন্তু আরেকটি বড় বিষয় হয়ে যায় যদি সত্যি আর কি সরকার সদিচ্ছা থাকে বাইরে থেকে আনাও সম্ভব হয়, সেক্ষেত্রে সব সংসদ নির্বাচনের সময় যে বিষয়টি বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিরোধী দলের পক্ষ থেকে, সেই সময়ের বিরোধী দল বিএনপি তারা বলেছিলেন যে প্রধানমন্ত্রী তো শেখ হাসিনাই থাকছেন, বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যা বলেন তাই হয়, সেক্ষেত্রে অন্য মন্ত্রী থাকা না থাকা কোনো বিষয় নাই, এবং সেই বিষয়ে অজুহাত বা কারণ দেখিয়ে সেই সময়কার বিরোধী দল বিএনপি নির্বাচনে যায়নি। এখন কি পরিস্থিতি অন্যরকম হওয়ার কোনো সুযোগ রয়েছে যদি সরকার চায়?
সরকার চাইবে না নিশ্চয়ই, সরকার তো চাইবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকুক। এখন বিএনপি যদি মনে করে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে সে তার ক্ষমতা ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করতে পারে, তাহলে বিএনপি কে সেই যুক্তিগুলো তুলে ধরতে হবে যে প্রধানমন্ত্রীর এই ক্ষমতা।
ডক্টর এম এম আকাশ এই সামগ্রিক আলোচনাই তো পরস্পরের প্রতি বিশ্বাসহীনতার ফল, সে কারণেই জানতে চাওয়া যে পরিস্থিতিটি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নির্বাচন করার মতো উপযুক্ত পরিবেশ বাংলাদেশে, এই বিশ্বাসহীনতার কারণেই এই আলোচনার সূত্রপাত।
বাংলাদেশে নির্বাচন আপনি কোন মাত্রায় গণতান্ত্রিক হবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, এই খালি তত্ত্বাবধায়ক সরকার থাকা না থাকা প্রধানমন্ত্রী, কারণ এখানে তিন রকম ঘটনা ঘটে, একটা মানি, একটা মাসুল, একটা ম্যানিপুলেশন, এবং এইটার একটা প্রতিযোগিতায় যেটা আমাদের এখানে হয় সেটাকে আমরা ম্যাক্সিমাম বলতে পারি ইললিবারাল ডেমোক্রেসি। লিবারাল ডেমোক্রেসি বা ডেভেলপ কান্ট্রির ডেমোক্রেসি বাংলাদেশে কখনো ছিল না, হবেও না। সুতরাং এখানে নির্ভর করে যেটা সেটা হলো শক্তি ভারসাম্য, দর কষাকষি, প্রশাসন এবং অর্থের মালিকরা কোন পক্ষ নিচ্ছেন, এইসব জিনিসের উপর। সেগুলো তো খুব মানে স্ট্রাকচারাল প্রবলেম, তাই না? সুতরাং এখানে আমরা যেটা করতে পারি যে আগের যে স্ট্যান্ডার্ড ফিক্স হয়েছিল যেগুলো গ্রহণযোগ্য হয়েছিল 2001 বা অন্য কোনো সময়ে, যেগুলো মোটামুটি মনে করা হয় যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ঠিক মতো ওই রকম হচ্ছে কিনা,
সেটি ওরকম হতে গেলে আসলে এখন যে অবস্থা সেখান থেকে কতটা বেশি পরিবর্তিত হতে হবে বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে এখানে তিনটা জিনিস কামাল হোসেনের চিঠিতে আছে, এই তিনটা জিনিস যদি আন্তরিক ভাবে আওয়ামী লীগ গ্র্যান্ট করে তাহলে এটা হবে। একটা হলো আওয়ামী লীগকে যে করেই হোক সকলের অংশগ্রহণ আনতে হবে, এবং সেটার জন্য কনসেশন হোক, কনভিন্স করা হোক, ঘুষ দিয়ে হোক, যেভাবে হোক, ভয় দেখিয়ে হোক, যেভাবে হোক বিএনপির একটা বড় অংশকে নির্বাচনে আনতে হবে। এটা হলো তার মানে তার জন্য মানে তার নির্বাচনকে লেজিটিমেট করার অন্যতম পূর্ব শর্ত। দুই নম্বর হচ্ছে একটা শান্তিপূর্ণ বন্ধুত্বপূর্ণ আবহাওয়া বজায় রাখতে হবে। আপনি মিটিং করতে দিবেন না, আপনি হামলা করবেন, আপনি মামলা করবেন, আপনি দুই রকম আচরণ করবেন, এটা তো হবে না। এটা তো সবাই বলবে যে তাহলে আর কেমনে নির্বাচন করবো। তিন নম্বর হলো যে একটা প্রতিযোগিতার সুযোগ দিতে হবে বিএনপিকে। হ্যাঁ, তুমি যদি প্রতিযোগিতায় সত্যি ভোট পাও তাহলে তুমি জিততে পারবে, আর নাহলে না। এই তিনটা জিনিসের নিশ্চয়তা আওয়ামী লীগকে দিতে হবে বিএনপি বা প্রতিপক্ষ।
আমরা একটু যেতে চাই আবার নিউ ইয়র্কে। ফজলুর রহমান, আপনি কি ধরনের সমাধান দেখেন আর কি? নির্বাচনকালীন সরকার, নিরপেক্ষ সরকার, কি ধরনের সমাধান দেখছেন আপনি?
আসলে নির্বাচনকালীন সরকার সেটা আকারে ছোট হোক বড় হোক, কিংবা ক্ষমতায় বর্তমান সরকারে যারা আছেন তারাই থাক কিংবা অন্যভাবে গঠিত হোক, বিষয়টা আমার কাছে সেটা মনে হয় না। বিষয়টা হচ্ছে যে আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই রকম নির্বাচন হওয়ার জন্যে যেটা করণীয় সেটা আমার মনে হয় এখন যেহেতু উভয় পক্ষ সংলাপে বসছে, সেই সংলাপের মধ্য দিয়ে একটি পথ বের হয়ে আসবে। এখন যেই থাক, নির্বাচনে যাতে তারা হস্তক্ষেপ না করে, নির্বাচনকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা না করে, নির্বাচন কমিশনকে একটি মুক্ত অবাধ নির্বাচন করবার সুযোগ দেওয়া হয়, তাহলে ওই সরকারে কতজন লোক থাকলো কিংবা কারা থাকলো এটা আমার মনে হয় কোনো বিষয় নয়। বিশ্বের কোথাও তো ফেরেশতারা এগুলো করে না, সব মানুষই তো করে। সুতরাং আমাদের মধ্যে যে অবিশ্বাসগুলো আছে সেই অবিশ্বাসগুলো দূর করতে হবে প্রথম। এই অবিশ্বাস এবং অনাস্থা, সন্দেহ, এগুলো দূর করতে পারলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। এবং আমাদের যে শঙ্কা, আমরা তো এই শঙ্কাগুলো করছি কেন? আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে আমাদের এই শঙ্কা, আমরা কোনো কিছুতে ভরসা পাই না, কারণ ভরসা করবার মতো অতীতে কোনো সেই রকম দৃষ্টান্ত নেই সেই কারণে। সুতরাং নতুন করে যদি আমরা সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে সব কিছু করাই সম্ভব হবে। এই মানুষ নিয়েই করা সম্ভব হবে, এই নির্বাচন কমিশন নিয়েই করা সম্ভব হবে। শুধু নিজেদের সদিচ্ছা এবং আন্তরিকতা রাখতে হবে, পারস্পরিক বিশ্বাস এবং আস্থা থাকতে হবে। যদি না থাকে তাহলে কোনো কিছুতেই কোনো কিছু হবে না।
জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুটো বিষয় নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। আমরা সংলাপ, বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো সংলাপে বসছে এবং সেই সংলাপে আসলে কোনো ধরনের সমাধান হয়নি এবং পরিস্থিতি অন্যরকম হয়েছে, এবং সেটি আমরা বাংলাদেশের ইতিহাস খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, 10 বছর আগে গেলেও এমনটা দেখা যায়। বঙ্গভবনে সংলাপ হয়েছে দফায় দফায়, তারপর কিছু হয়নি এবং পরিস্থিতি কী আমরা সবাই জানি। আমরা বরং অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সরকার আজ সংলাপের কথা বলেছে, কিন্তু আমরা আবার এটাও তো দেখলাম যে ইভিএম ব্যবহারের অনুমতি দিয়ে আরপিও সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, এবং এই বিষয়টি নিয়ে আসলে বাংলাদেশের সব রাজনৈতিক দল সরকার পক্ষের ছাড়া বা সরকার পক্ষের জোট ছাড়া তারা সবাই আপত্তি করেছে। এম এম আকাশ, আপনি কি মনে করেন ইভিএম ব্যবহার করার মতো উপযুক্ত পরিবেশ প্রযুক্তি বাংলাদেশে কি রয়েছে?
আমি মনে করি ইভিএম ব্যবহার করার মতো অবস্থা নাই।
জি,
সুতরাং এটা বাতিল করাই ভালো।
এবং সরকার সরকার যেহেতু আজকে
ব্যবহার করলে কি হবে না হবে সেগুলো হয়তো আলোচনা হতে।
জি, ডক্টর এম এম আকাশ, সরকার যেহেতু আজই সংলাপের প্রস্তাব দিয়েছে এবং সরকার নিশ্চয়ই জানে রাজনৈতিক দলগুলোর আপত্তির বিষয়, তারপরও আজকে মন্ত্রিসভায় এই বিষয়টি অনুমোদন করা, আপনি কি কোনো ধরনের সংযোগ?
এটা হলো, আপনি আপনি জানেন যে আমরা জানি যে দর কষাকষির একটা নিয়ম হলো প্রত্যেক পক্ষই উঁচু দর হাঁকে, তার একটা নিম্নতম পয়েন্ট থাকে, তারপর উঁচু দর থেকে সে আস্তে আস্তে নামতে থাকে, কিন্তু এই নিম্নতম পয়েন্টের এগেইনস্টে নিচে আর নামে না। আওয়ামী লীগ একটা উঁচু দর হেঁকে রাখছে, তারপরে কতদিন নামে দেখি না আমরা।
জি, সুলতানা কামাল আপনারা আমাদের সঙ্গে কি রয়েছেন? জি, যেমনটা এম এম আকাশ বলছিলেন যে আওয়ামী লীগ উচ্চদর হেঁকেছে, আবার অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে বিরোধী দলকে বা বিরোধী পক্ষকে বসে আনার জন্য অনেক বেশি বাধা তৈরি করতে হয় এবং অনেক বেশি বাধা নিয়ে নেগোসিয়েশন করতে গেলে আসলে যারা দেবার পজিশনে থাকেন অথবা সরকারে থাকেন তারা জয়লাভ করেন। ইভিএম ব্যবহারের অনুমোদন দিয়ে আরপিও সংশোধন কি সেই উদ্যোগের একটি অংশ, আপনি কি মনে হয়?
আমার মনে হয় আকাশের সঙ্গে আমি এখানে একমতই হব যে ইভিএম আসলে ব্যবহার নিয়ে তো আওয়ামী লীগের মধ্যেও নানা ধরনের কথাবার্তা আমরা শুনেছি, তারা নিজেরাও এক এক সময় এক এক রকম কথা বলেছেন এবং আমরা দেখেছি যে ইভিএম ব্যবহারের অনুমোদন পাওয়ার আগেও সেই ইভিএম যন্ত্রপাতি কিন্তু কেনা হয়ে গেছে। হ্যাঁ, কাজে এখানটা নানা ধরনের বিষয় কাজ করছে, কাদের স্বার্থ এখানটা প্রাধান্য পাচ্ছে সেটাও একটা দেখার বিষয় আছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আকাশ যেটা বলছেন, আকাশ রাজনীতি করেন তো সরাসরি, তিনি আরো ভালো করে এটা বোঝেন যে নেগোসিয়েশনের জায়গায় যখন আসতে চায় সবাই নিজের নিজের জায়গা থেকে সর্বোচ্চ কিংবা সবচেয়ে বেশি কথাগুলি নিয়ে আসেন, যাতে করে একটা জায়গায় এসে
জি আমরা বুঝতে পেরেছি জি সুলতানা কামাল আমাদের শেষ করতে হচ্ছে জি সুলতানা কামাল আমাদের শেষ করতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানের সময়টা ছিলেন। ডক্টর এম এম আকাশ, ফজল রহমান, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি আমরা শেষ করব এবং ধন্যবাদ আপনাদেরকেও। আসলে আমরা আলোচনা করছিলাম এবং সংলাপের মধ্য দিয়ে সেই সামগ্রিক আলোচনা কতটা বেশি ফলপ্রসূ হয় সেটি আমরা দেখব, নিশ্চয়ই বেশি সময় বাকি নেই। আপনাদের আজকের মতো বিদায় চাইছি আপনাদের কাছ থেকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।